আসছে কালামের অনুরোধ আসছে, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদ ভাই থেকে আমরা অনুরোধের কালামগুলো শুনবো। আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী নূর হোসেন ভাই আছেন, তার থেকেও আজকের যে বিষয় আমরা নিয়েছি মা বাবার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা, এ নিয়ে কিছু কথা ইনশাআল্লাহ তাআলা শুনবো। জি হুজুর, আজকের যে বিষয় শুনেছেন, এই উভয় মোবাল্লিক আলোচনা করলো কোরআন ও হাদিস থেকে মা বাবার প্রতি যে এক সম্মান দেখানোর কথা বা সম্মান রাখার কথা, শ্রদ্ধা করার কথা, আদব করার কথা কোরআন ও হাদিসের মধ্যে এসেছে। মোবাল্লিক দাওয়াত ইসলামী খুব চমৎকারভাবে আলোচনা করছেন, কিছু যদি আপনিও আমাদেরকে শোনাতেন।
আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আমাদের আব্দুল মুত্তালিব মাদানী হুজুর মাশাআল্লাহ যে সূরা সাফাতের যে কোরআনে পাকের 37 নম্বর সূরার 102 নম্বর আয়াতের মাশাআল্লাহুল করিম উনি তিলাওয়াত করে এবং এর তরজমা করেছেন মাশাআল্লাহুল করিম। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে বললেন, হে আমার পুত্র, যে আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবে করছি, অর্থাৎ এর জবে করার ব্যবস্থা কি করছি, ব্যবস্থাপনা করছি। তো এখন তুমি দেখো তোমার অভিমত কি। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বললেন যে হে আমার পিতা, করুন যা আপনি অধিষ্ঠ হচ্ছেন, আল্লাহ ইচ্ছা করলে অবিলম্বে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আল্লাহু আকবার! দেখেন তিনি পিতার প্রতি কতটুকু শ্রদ্ধা সম্মান, যে কোথায় ভীত সন্ত্রস্ত হবে যে আমাকে জবে করার কথা বলছে, জবে করার স্বপ্ন দেখেছে, সেখানে তিনি পিতার প্রতি শ্রদ্ধা করে বলছে যে আপনি আমাকে কি ধৈর্যশীল হিসাবে পাবেন। আল্লাহু আকবার! তো এমনিভাবে আবার একটা হযরত সাইয়েদুনা বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি তাআলা আলাইহির, তার একটা আমরা ওয়াকিয়া সকলেই শুনেছি আলহামদুলিল্লাহ, যে সাইয়েদুনা বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি তার আম্মা জানের প্রতি কেমন সম্মান প্রদর্শন করেছিলেন, যে তিনি বলছেন যে তীব্র শীতের এক রাতে আমার মা আমার কাছে পানি চাইলেন।
জি।
তো আমি গ্লাস ভর্তি পানি নিয়ে আসলাম, কিন্তু তখন আমার মায়ের ঘুম এসে গিয়েছিল, আমি জাগানো ঠিক মনে করলাম না। দেখেন মাকে পানি নিয়ে এসেছে, এখন মা পানি চেয়েছিল, মা আবার ঘুমিয়ে পড়েছেন, কিন্তু তিনি কেমন সম্মান, যে না আমার মা যেহেতু ঘুমিয়ে পড়েছে, তিনি সম্মানপূর্বক কী করলেন, পানির গ্লাস হাতে নিয়ে অপেক্ষা করছিলেন, কোথায় মায়ের শিয়রেই তিনি দাঁড়িয়ে থাকলেন। আর যখন তিনি জাগ্রত হলেন, তখন তিনি নিয়ত করলেন যে জাগ্রত হলে আমি কি করব, পানি প্রদান করব। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ হয়ে গেল যে, এবং গ্লাস থেকে পানি প্রবাহিত হয়ে তার আঙ্গুলে জমে গিয়ে বরফ জমে গিয়েছিল। এবং যখন তার আম্মাজান জাগ্রত হলেন এবং পানি তিনি প্যাশ করলেন, যে আমি পানির গ্লাস প্যাশ করলাম, তখন বরফের কারণে লেগে থাকা যে আঙ্গুল হতে গ্লাস যখনই পৃথক হলো, চামড়া উঠে গেল এবং রক্ত প্রবাহিত হতে লাগলো। আর তার আম্মাজান রহমতুল্লাহি তাআলা আলাইহা তিনি দেখলেন যে এটা কি। তখন তিনি হযরত সাইয়েদুনা বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি তাআলা আলাইহি পুরো বিষয়টি আরজ করলেন। তখন তিনি যে সাইয়েদুনা বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আম্মাজান যে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিলেন এবং দোয়া করলেন যে আল্লাহ, হে আল্লাহ, আমি তার উপর সন্তুষ্ট, তুমিও তার উপর সন্তুষ্ট থাকো।
সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার!
এখন সন্তানের জন্য মায়ের দোয়া,
মায়ের দোয়া,
যখন সন্তান মায়ের হুকুম পালন করার ক্ষেত্রে তিল পরিমাণ কৃপণতা প্রকাশ করেননি, যতই রাত হোক না কেন, যতই ঠান্ডা হোক না কেন, যাই কিছু হোক না কেন, মায়ের হুকুম পালন করার ক্ষেত্রে আগে, তাই না? কষ্ট ত্যাগ যাই কিছু করতে হয় মায়ের হুকুম পালন করছেন তিনি। আর যখন মা দেখলেন যে আমার সন্তান আমার প্রতি কেমন শ্রদ্ধা,
কেমন
শ্রদ্ধাশীল এবং ভালোবাসা প্রকাশ করেছে, মা খুশি হয়ে গেলেন সন্তানের প্রতি এবং দোয়া দিলেন সন্তানের জন্য, আল্লাহ তুমি তাকে আরেফিন বানিয়ে দাও।
আসলে আমাদের ভালোবাসা এবং আমরা যে বিষয়টার প্রতি আমাদের আগ্রহ বেশি থাকে, সেই বিষয়ের সাথে সম্পৃক্ত কোনো বিষয় যদি হয় তাহলে কিন্তু আগ্রহ আরও বেড়ে যায়। যেমন আপনি কোনো একটি কাজ করছেন, আপনি জানেন যে অমুক, আপনি ব্যবসায়ী উদাহরণস্বরূপ, এবং আপনি জানেন যে এত বড় মাপের একজন ব্যবসায়ী সে কিছু পরামর্শ দিবে, তো আপনার কাছে অবশ্যই এই পরামর্শটা আমাকে নিয়ে যেভাবে হোক নিতে হবে, সেখানে আমাকে যেভাবে হোক অ্যাটেন্ড করতে হবে। অনুরূপভাবে যখন আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা আছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পয়গাম আসে তখন তারা এর চেয়ে আরও বেশি গুরুত্ব দিয়ে বিষয়টা নেয়। তো সুলেমান আলাইহিস সালাতুসসালামের উপর আল্লাহ তাআলা ওহি করলেন যে আমার নিদর্শন দেখতে চাও তাহলে সমুদ্রের পাড়ে চলে যাও। তো সুলেমান আলাইহিস সালাতুসসালাম গেলেন তার আর তিনি একা নিদর্শন দেখবেন, আল্লাহ তাআলার নিদর্শন একা দেখবেন এটা তো হয় না, যে আল্লাহ তাআলা কত মহান কত দয়ালু সেই বিষয়টা সবাইকেও তো জানাতে হবে।
সবাই
সাথে এক করে আর সবাইকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার নিদর্শন তো পাচ্ছেন না, আল্লাহ তাআলা বলেছেন সমুদ্রের পাড়ে নিদর্শন। তো চিন্তা ভাবনা করে জিনকে পাঠালেন যে সমুদ্রে ডুব দাও,
পানির নিচে যাও,
পানির নিচে যাও গিয়ে দেখো সেখানে কিছু আছে কিনা। তো গিয়ে সে পরিপূর্ণ পর্যন্ত যেতে পারে নাই, চলে আসলো, তার চেয়ে শক্তিশালী একজনকে পাঠালো যে তুমি যাও, সেও ডুব দিল, সেও শেষ পর গভীর পর্যন্ত পৌঁছাতে পারে না, বলে আমি শেষ পর্যন্ত যেতে পারি না আমি অপারক, শেষ পর্যন্ত সে আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার ঘটনা আমরা প্রায় শুনি যে বিলকিস রানী বিলকিসের যে সিংহাসন মুহূর্তের মধ্যে তিনি নিয়ে এসেছিলেন, জানে যে এই ব্যক্তি পারবে। তো আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহ তাআলা আলাইকে সর্বশেষ বলেন যে তুমি ডুব দাও এখন, তুমি নিয়ে আসো। ততপর তিনি ডুব দিয়ে একটি সমুদ্রের সবুজ গম্বুজ তিনি
দেখতে পেলেন
এবং সেটাকে উপরে নিয়ে আসেন। তো উপরে নিয়ে আসে সেই গম্বুজের কি অবস্থা, চারটি দরজা ছিল, একটি হীরা, একটি মুক্তা, একটি একুত,
এরকম
চারটি মানে দামি দামি পাথরের সুসজ্জিত চারটি দরজা। তো এর মধ্যে এক যুবক সে নামাজ পড়ছে, ইবাদত করছে, সুলেমান আলাইহিসসালাম নামাজ পড়ছে, অপেক্ষায় আছে নামাজ কখন শেষ করবে, নামাজ শেষ করলো, জিজ্ঞাসা করলো যে তুমি এই মর্যাদা কিভাবে পেলে,
পানির নিচে
ইবাদত করছো, সেখানে খাবারের কি ব্যবস্থা বা কিভাবে তুমি এই মর্যাদা পেলে। তখন সেই যে যুবক যে কথাগুলো বলেছিল না, যে মা বাবার দুয়ার যে কি পাওয়ার,
জি জি,
তো বলে যে আমার পিতা তিনি পায়ে সমস্যা ছিল, আমার মা ছিল অন্ধ, কিন্তু তারা এমত অবস্থায় থাকার পরও আমি তাদের 70 বছর খেদমত করেছি, 70 বছর খেদমত করেছি। তো তখন আমার মা আমাকে দোয়া দিলেন একটি, আর আমার বাবা দোয়া দিলেন। তো বাবা দোয়া দিলেন এই দোয়াটা যে আমার সন্তানকে এমন জায়গায় তুমি ইবাদতের ব্যবস্থা করে দাও যেখানে শয়তান পর্যন্ত গিয়ে ডিস্টার্ব ঢোকা দিতে পারবে না। সব জায়গায় পৃথিবীর যেখানে যায় শয়তান তো চলে যায়, অস্বস্তা দিয়ে দেয়। তো বাবাও এরকম জ্ঞানী ছিলেন যে এরকম ব্যবস্থা করে দাও যে আমার সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে এবং তাকে যেন শয়তান কোনোভাবে ধোকা দিতে না পারে। তো পরবর্তীতে তার যে সেখানে কিভাবে খাবার খান, পাখি খাবার নিয়ে আসে একটি সবুজ, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তার জন্য সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো প্রকাশ করলেন। অতঃপর তাকে বললেন যে আবার তাকে দিয়ে আসো যেখানে আস। তো এখান থেকে হচ্ছে যে মা বাবার খেদমত এবং তাদের দোয়া
নেওয়া,
এইগুলো কখনো বিফলে যায় না।
মা বাবার দোয়া দুই দিক,
জি,
যদিও বা ভুল করে মা বাবা সন্তানকে অভিশাপ দেয়, বদদোয়া যেটাকে আমরা বলি, বদদোয়া দেয়, এটাও লেগে যায়। আর যদি মা বাবা সন্তানের জন্য মঙ্গলের দোয়া করে এটাও কিন্তু সন্তানের প্রতি লেগে যায়। এখন কল্যাণের দোয়া করলো আর বদদোয়া করলো, যেটাই করলো উভয় দোয়াই লেগে যায় সন্তানের জন্য।
আলাইহিস সালাম তো বলেছেন যে সালাসু দাওয়াতিন লা তুরদ্দু, যে তিন ধরনের ব্যক্তির বা তিনটি দোয়া এরকম রয়েছে যেগুলো কখনো
ফিরিয়ে
দেওয়া হয় না। অতঃপর বলেন যে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, যে মা পিতামাতার বা বাবার যে দোয়াটা সন্তানের জন্য রয়েছে এটা কখনো ফিরিয়ে দেওয়া না। যেমনটা আমরা মাত্র ঘটনায় শুনলাম যে বাবা দোয়া করেছিল যে এমন ব্যবস্থা করে দাও, আল্লাহ তাআলা করে দিয়েছেন, ওইরকম ব্যবস্থা যেটা মানুষ যে নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছে, এটা একটা নিদর্শন আমার জন্য।
দোয়া সম্পর্কে আরো একটি সুন্দর ঘটনা কিতাবে এসেছে, নুজহাতুল মাজালিস,
জি,
এই কিতাবে যে হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ আমি জান্নাতে আমার সঙ্গী কে হবে তাকে দেখতে চাই। তো মুসা আলাইহি সালাতু ওয়াসালামকে আল্লাহ পাক ইরশাদ করলেন, তাহলে তুমি অমুক শহরে চলে যাও, সেখানে একজন কসাই সে জান্নাতে তোমার সঙ্গী হবে।
মুসা আলাইহিস সালাম
তো একটু অবাক হলেন যে একজন কসাই আমার সঙ্গী হবে। তো তার কাছে গেলেন, তো সে যেহেতু মুসা আলাইহিস সালামকে চিনত না, কিন্তু যেহেতু একজন মেহমান এসেছেন,
জি,
এই মেহমান ভেবে সে মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিল। মুসা আলাইহিস সালাম তার বাসায় গেলেন, খাবার দিল সে। তো সে কী করলো, সে ব্যক্তি কষায় নিজের সাথে একটা টুকরি রেখে নিল, আর সে নিজে এক লুকমা খেত আর টুকরির ভিতরে দুই লুকমা দিত। মুসা আলাইহিস সালাম এটা দেখছেন। তো হঠাৎ বাসার দরজাতে কেউ নক করলো, তো কসায় সে দরজা খুলতে গেল, এদিকে মুসা আলাইহিস সালাম উঠে দেখলেন
টুকরির মধ্যে,
টুকরির মধ্যে কি আছে। টুকরির মধ্যে যখন দেখলেন, দেখলেন একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা মহিলা টুকরির মধ্যে আছে। যখন তারা মুসা আলাইহিস সালামকে দেখলো, তো তারা একটা মুচকি হাসি দিল আর সাথে সাথে তাদের ইন্তিকাল হয়ে গেল। এদিকে ওই কসায় গেট খুলে যখন আসলো ফিরত, সে দেখলো কি তার বাবা মা ইন্তেকাল করেছেন। এখন দেখেন সেও কিন্তু কান্না করেনি, বরং সেও মুচকি হাসি দিয়েছে এবং সাথে সাথে মুসা আলাইহিস সালামের হাতে চুম্বন দিল এবং বলল, আপনি হযরত মুসা আলাইহিস সালাম মনে হচ্ছেন। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কেমনে চিনলে,
কিভাবে বুঝলে,
কিভাবে বুঝলে? তো সে বলল যে আবার আমার বাবা মা প্রতিদিন কেঁদে কেঁদে এই দোয়া করতেন, ইয়া আল্লাহ আমাদেরকে মুসা আলাইহিস সালামের জলওয়াতে মৃত্যু দান
কর।
আমরা এই অবস্থায় দুনিয়া থেকে যাই যে মুসা আলাইহিস সালাম আমাদের সামনে থাকেন,
সুবহানাল্লাহ। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে দেখতে দেখতে যেন দুনিয়া থেকে বিদায় নেন।
দোয়া আমার আমার বাবা মা প্রত্যেকদিন কেঁদে কেঁদে করতেন,
সুবহানাল্লাহ।
আর আজ হঠাৎ আপনি এসেছেন আর
এই মুহূর্তে মারা গেলেন, ইন্তেকাল করেছেন,
তাই আমি বুঝে গেলাম আপনি মুসা আলাইহিস সালাম,
সুবহানাল্লাহ।
আর আমার বাবা মার অনেক খিদমত করেছি, যে আল্লাহ আমার এই সন্তানকে জান্নাতের মধ্যে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানায় দাও। বাবা মা দোয়া করতেন,
মা বাবা দোয়া করছেন,
তো এই দোয়া আল্লাহ তাআলা আজ কবুল করেছে,
সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম বললেন, তোমারকে মুবারকবাদ, আল্লাহ পাক তোমাকে আমার সঙ্গী বানিয়ে দিয়েছেন,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
জান্নাতের মধ্যে আমার সঙ্গী বানিয়ে দিয়ে
বানিয়ে দিয়েছেন।
দেখেন জাকির ভাই, আপনি দুনিয়াতে যা কিছুই করেন না কেন, আপনি সর্বপ্রথম নিজের বাবা মাকে খুশি করার চেষ্টা করেন, যদি করে নেন তাহলে ইনশাআল্লাহ জান্নাত আপনার হয়ে যাবে,
রাইট রাইট,
যদি বাবা মা রাজি হয়ে যান।
এখানে চমৎকার আরেকটা বিষয় যেটা একটা হচ্ছে এই ঘটনার মধ্যে, যে আশিকে রাসূল এই যুগেও না ওই যুগেও ছিল, দুইটা দোয়া, দোয়াটা কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে আমি দেখে ইন্তিকাল করতে চাই, আরেকটা হচ্ছে আমার সন্তান মুসা আলাইহিস সালামের সঙ্গী হবে
জান্নাতে।
নবীদের প্রতি ওই যুগে মানুষের ভালোবাসা কিরকম ছিল,
একদম ভালো
ভক্তি কিরকম ছিল। আপনি একটা কথা একটু আগে বলেছেন যে মা বাবার দোয়া যেমন কাজে লাগে, আবার বদদোয়া কিন্তু লেগে
যায়।
তো জুরাইজের যে ঘটনা, যে বনি ইসরায়েলের জুরাইজ এত ইবাদত গুজার বান্দা ছিল, নামাজ পড়ছে, সে জানতো না যে মা কি জন্য ডাকছে, ও নামাজের মধ্যে নফল নামাজ ভাবছে যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছে। তো এই মুহূর্তে তার মা বলে দিলেন যে তুমি যেন মন্দ মহিলা দেখার আগে মৃত্যু না করো, এরকম বদদোয়া দিয়ে দিলেন। পরবর্তীতে অনুরূপ ঘটনা, যে জুরাইজ সে যাচ্ছিল, এক মহিলা খারাপ উদ্দেশ্যে তার সাথে এলো এবং তাকে সে পরিত্যাগ করলো, চলে গেল। পরবর্তীতে সে মহিলা এক রাখালের সাথে যা করার করে পরবর্তীতে তার মাধ্যমে সন্তান আসে। যখন মহিলাকে জিজ্ঞাসা করে এই সন্তানের পিতাকে, তো বলে জুরাইজ। তো মানুষ তো একদম অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়। জুরাইজকে তো আমরা খুব ভালো জানি, সে তো ইবাদত গুজার, সে নিজের উপর শুধু একটা লেবাস জড়িয়ে নিয়েছে মনে হচ্ছে, তার যে ইবাদতখানা ছিল সেটা গুড়িয়ে দেয়, ভেঙে দেয় একদম। পরবর্তীতে সে অজু করে এবং সেই শিশুকে আনা হয়। তো তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি বলো তোমার বাবাকে, তো বলে যে আমার বাবা হচ্ছে ওই রাখার। তখন মানুষ অনুশোচনা করে এবং তার ঘর আবার পুনর্নির্মাণ করার ব্যক্ত করে যে আমরা আপনার ঘরটি ইবাদতখানাটি স্বর্ণের মাধ্যমে আমরা নির্মাণ করতে চাই। বলে না যে আমার ঘর যেভাবে মাটির ছিল সেভাবেই নির্মাণ করে দাও। তো যে পিতামাতার বদদোয়াও কিন্তু লেগে যায়, কোনোভাবে তাদের বদদোয়া কিন্তু আমাদের নেওয়া যাবে না। আপনি দেখেন উযু সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম, নেওয়াও যাবে না। মা বাবার প্রতি অনুরোধ, আমার ছোট্ট একটা অনুরোধ মা বাবার প্রতি, যে কখনো বদদোয়া দেওয়াও যাবে না,
দেওয়াও যাবে না।
সন্তান না বুঝে ভুল করছে, আপনি বুঝে ভুল কিভাবে করবেন, তাই না?
একটা ঘটনা আছে যে এক ব্যক্তিকে ডাকলো তার মা, এখন সে আসে না, তা এই কারণে তার মা তাকে বদদোয়া দিয়ে দিল, এখন সে সাথে সাথে বোবা হয়ে গেল। আচ্ছা, এই যে আপনার সন্তান বোবা হয়ে গেল, কিন্তু পরবর্তীতে আপনি কষ্ট পাবেন,
নিজেরই না
কষ্ট আপনি পাবেন, নিজেরই আপনার সন্তান। একজন মা তার সন্তানকে যেমন ভালোবাসে, কেউ তাকে ভালোবাসে না, হয়তো ওই সময় রাগের মাথায় অথবা আপনার মাথা গরম, আপনার মুখ থেকে একটা বাক্য বের হয়ে যাচ্ছে, আপনি কন্ট্রোল করতে পারছেন না, কিন্তু পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে। তার জন্যই আপনাকে আগে কি কন্ট্রোল করতে হবে,
সতর্ক হতে হবে।
কিছুদিন আগে মাদিনী মুজাকারাতে আমির আল সুন্নাত অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন বাবা মাদেরকে, যে বলেন যে রাগের মাথায় এসে যেভাবে তোমরা বাদদুয়া দাও, এভাবে তোমরা দোয়া দিতে শিখো।
সুবহানাল্লাহ।
অর্থাৎ রাগের মাথায় এসে তোমরা দোয়া দাও, আল্লাহ তোমাকে হজ নসিব করুক।
মাশাআল্লাহ মাশাআল্লাহ,
তোমাকে মদিনা শরীফের জিয়ারত নসিব করুক।
বলা যায় না কখন দোয়াটা লেগে যায়। আপনি হয়তো সময় খুঁজছেন দোয়া কবুলের, আপনি হয়তো বা একটা স্থান খুঁজছেন দোয়া কবুলের, আপনি নিজেও জানেন না চলতে ফেরতে উঠতে বসতে কোন দোয়া করছেন, সেটা বদদোয়া হোক, খারাপ দোয়া হোক, অভিশাপ হোক আর ভালো দোয়া হোক, যেটাই করছেন
সারাদিনে যে কোনো একটা মুহূর্ত এমন থাকে যে সময় দোয়া কবুল হয়।
জি জি জি, এটা তো সাধারণ আম দোয়ার ব্যাপার।
জি জি,
মানে যে কোনো মানুষের যে কোনো দোয়া ওই নির্ধারিত টাইমে দোয়া কবুল হয়, কিন্তু মা বাবার ব্যাপারটা তো ভিন্ন, মুসাফিরের ব্যাপারটা তো ভিন্ন, মজলুমের ব্যাপারটা তো ভিন্ন। বলা হয়েছে না মা বাবা,
তাই
মা বাবা দোয়া করবে সন্তানের জন্য সেটা কবুল, আর মুসাফির দোয়া করবে সেটাও কবুল, আর মজলুম ব্যক্তি যার উপর জুলুম চালানো হয় ওই মজলুম ব্যক্তি যে দোয়া করবে সেটাও কবুল।
এই যে বাবা মা অনেক সময় মা যেমন সন্তান বের হয়েছে বাসা থেকে, আজকে তুই ট্রাকের নিচে চলে আসবি, নাউজুবিল্লাহ, ঠিক আছে, অথবা তুই জাহান্নামে যা। এখন এই দোয়াটা যদি কবুল হয়ে যায় জাকির ভাই,
জি জি,
তাহলে ছেলেটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। অথবা অনেক সময় এগুলোও বলে যে আল্লাহর গজব পড়ুক তোর উপর, আল্লাহর গজব যদি তার উপর পড়ে যায়
না বুঝে এমন, বা রাগের মাথায় এমন, আল্লাহ তাআলা হিফাজত দান করুক মা বাবাকেও, যেন আমরা এই ভুলগুলো না করি, আর সন্তানও এমন বদদোয়া নেওয়ার কাজ করা থেকে আমরা নিজেদেরকে হিফাজত করি। জুনায়েদ ভাই, অনুরোধের কিছু কালামের রিকোয়েস্ট ছিল, অনুরোধ ছিল, কালামগুলো একটু একটু করে শুনিয়ে দিই জুনায়েদ ভাই।
মদিনা শহর কেন তো নূরানি মদিনা শহরে আছে নূরে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা
তুমি মোরে
আসি যে জলে
সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলার কত বড় দয়া আমাদের প্রতি। এই শেষ জমানায়, এই ফেতনার জমানাতেও আল্লাহ তাবারক ও তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো এক সুন্দর দল আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এরপরে আরও দয়া করেছেন, দাওয়াত ইসলামের মতো এত সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, কেননা কিবলা শাইখে তরিকা তামির আহলে সুন্নাত প্রতিটা মুহূর্ত মানুষদেরকে মদিনার প্রেম ভালোবাসা পান করান। কিভাবে পান করান? শৈশব ছোট বাচ্চারাও মদিনা মদিনা করছে, আর বৃদ্ধরাও মদিনা মদিনা করছে, যুবকরাও মদিনা মদিনা করছে। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার এই চমৎকার এক সংগঠন এই সময়ে পাওয়া, আর এর জন্য এই সংগঠন দাওয়াত ইসলামের মাধ্যমে মানুষের অন্তরে জবানে মদিনা 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 জারি হয়ে গেছে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই সংগঠন দাওয়াত ইসলামের সাথে যদি সম্পৃক্ত থাকেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা মদিনার প্রেম ভালোবাসা আপনার ভিতরে আরও দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমরা আলোচনা শুনছিলাম মা বাবার প্রতি সম্মান, শেষ কিছু কিছু আলোচনা শুনি মোবাল্লিক থেকে। জি মোতালিব ভাই, আরও যদি কিছু শোনাতেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস যে এক ব্যক্তি যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাযিনুহু ফিল জিহাদ, যে এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং জিহাদের অনুমতি চাইলেন
ধর্মীয় যুদ্ধে যাওয়ার,
ধর্মীয় যুদ্ধে।
জি,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, ফাকালা যে আহাইয়ুন ওয়ালিদাকা,
জি,
যে তোমার পিতা মাতা কি জীবিত আছে? কয়লা নাম, সে বলল হ্যাঁ আমার পিতা মাতা তো জীবিত আছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছাত করলেন, কয়লা ফাফিহিমা ফাজিহাদুন, তাদের খেদমত করো, এটাই তোমার জন্য ধর্মীয় যুদ্ধ।
সুবহানাল্লাহ,
এটাই তোমার জন্য যে সওয়াবের জন্য তুমি যাচ্ছ, নিজের জীবনকে বাজি লাগাচ্ছ, এটার মধ্যেই তুমি সেটা পেয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যতি ইরশাদ করেন, আলা উনাব্বি উকুম বি আকবারিল কাবাইরি, আমি কি তোমাদেরকে সর্ব নিকৃষ্ট যে গুণা রয়েছে কবিরা গুণা এর মধ্যে থেকে সবচেয়ে ভয়াবহ যে গুণা সেটার ব্যাপারে বলবো না? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা, এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ গুণ,
ভয়াবহ গুণ।
এর পরপরই আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উকুকুল ওয়ালিদাইন ইদামাতুর অবাধ্য। এর পরই অর্থাৎ আমরা জানি যে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে যে ইন্না শিরকা লাযুল মুনাযিম,
জি,
যে আল্লাহ তাআলা যত ধরনের গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন, কিন্তু এই এক গুনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে এটা আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এর পরপরই যে গুনার কথা বলেছে সেটা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন পিতামাতার অবাধ্যতা। অন্য জায়গায় বলেন মালউনুন মান আক্কা ওয়ালিদাইন, অর্থাৎ ওই ব্যক্তি অভিশপ্ত যে তার পিতামাতার অবাধ্য হয়েছে, পিতামাতার অবাধ্য হয়েছেন। খুবই চমৎকার চমৎকার বিষয় রয়েছে। এক জায়গায় তো পিতামাতার ব্যাপারে এভাবে বলা হয়েছে যে আল ওয়ালিদু আওসাতু আবু আবিল জান্নাহ, যে বাবা হচ্ছে জান্নাতের যে দরজাগুলো আছে এর মধ্যে সর্বোত্তম একটি দরজা, একটি সর্বোত্তম দরজা, বা বলা হয়েছে সর্বোত্তম মাধ্যম বলা হয়েছে। সুতরাং তোমরা যদি কেউ চাও যে এই দরজাকে নষ্ট করবে, অবহেলা করে কি করবে, হাতছাড়া করে দিবে, তো সেটা তুমি চাইলে করতে পারো, আও ইহফাযহু, অথবা চাইলে তোমরা সেটার হেফাজত করতে
পারো।
অর্থাৎ পিতামাতা বা বাবা আমার কাছে আছে, এখন আমাকে আল্লাহ তাআলা মর্জি দিয়ে দিয়েছেন যে এই যে সর্বোত্তম জান্নাতের দরজা তুমি কি হেফাজত করে রাখবে, নাকি এই দরজায় তুমি অবহেলা করে হাতছাড়া করে
দিবে।
সুতরাং এই যে দরজা আমি পেলাম জান্নাতের, অন্য জায়গায় তো বলেছেন যে আল জান্নাতু তাহতা আকবলামিল উম্মুহাত, যে জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। তো এক জায়গায় পিতাকে বলা হয়েছে জান্নাতের সর্বোত্তম দরজা, আরেক জায়গায় বলা হয়েছে জান্নাতের চৌকাঠ হচ্ছে মায়ের পায়ের নিচে। তো উভয়টা আমার কাছে যদি আছে তো সেটাকে লুফে নেওয়া আমার উচিত।
রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিতামাতার বাধ্য হতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। তো এক জায়গায় এক সাহাবী বলে বসলেন যে সে যদি আমার উপর জুলুম করে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার বাধ্য, তার কথা তখনও মানতে হবে যদিও সে তোমার প্রতি জুলুম করে, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, একে একে তিনবার
তিনবার।
অর্থাৎ কোনো অপশন আমাদের নাই যে আমরা পিতামাতার অবাধ্য হব। হ্যাঁ, সেটা যদি আল্লাহ তাআলার নাফরমানির কাজের ক্ষেত্রে আদেশ করে, হুকুম করে, সেটার বিষয়টা
চলতে হবে,
সেটা বিষয়টা ভিন্ন, কিন্তু শরীয়তের সাথে টাকরায় না, শরীয়তের বিরোধিতা না, এরকম কোনো বিষয় কোনো ক্ষেত্র যদি থাকে তো সেক্ষেত্রে কোনো অপশন আমার নাই যে আমি সেক্ষেত্রে তার অবাধ্য হব, আমাকে মানতেই
হবে। মা বাবার ব্যাপারে বলা হয়েছে, এমনও আসছে না কি যদি মা বাবা অন্য ধর্মের হয় তারপরেও মানতে হবে, যদি মা বাবা ঘর থেকে বের করে দেয় তারপরও মানতে হবে, তার মানতে হবে মানে তাদের খেয়াল রাখতে হবে, ভরণ পোষণ দিতে হবে, আর্থিক সাপোর্ট করতে হবে, তাদের কথা শুনতে হবে, যতক্ষণ পর্যন্ত তোমার কাজে শরীয়তের বাধায় না আসে বা বাধা না দেয় ততক্ষণ পর্যন্ত তোমাকে মানতেই হবে এবং মান্য করে যেতেই হবে। কেউ একজনে প্রশ্ন করলো সেই আলা হজরতকে সম্ভবত যে মা বাবা যদি শরীয়তের বিরুদ্ধে চলে, শরীয়তের হুকুম পালন না করে, তো সাইদে আল্লাহ হযরত বলছেন যদি মা বাবা শরীয়তের পাবন্দি না হয় বা শরীয়তের আমল না করে তার জন্য মা বাবা শাস্তি ভোগ করবে, কিন্তু তোমাকে কিছু বলার অনুমতি নেই, তুমি কিছু বলতে পারবে না মা বাবাকে। তো এতটা গুরুত্ব যেহেতু শরীয়তের মধ্যে, এতটা গুরুত্ব যেহেতু আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, এতটা মান্য করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে সবার আগে মা বাবার হুকুম, মা বাবার সম্মান এবং মা বাবার মর্যাদার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ফজলে রাব্বি মাদানী ভাই, আরো যদি কিছু জানাতে।
জি জাকির ভাই, আমির আল সুন্নাত মাদানী নামাতের মধ্যেও কিন্তু শেষের মধ্যে কয়েকটা মাদানী ফুল দিয়েছেন।
জি জি, নেক আমল রিসালাতে,
নেক আমল রিসালাতে। আর ঘরে মাদানী পরিবেশ বানানোর 19টা মাদানী ফুল, এরকম কিছু মাদানী ফুল আছে, সেখানে আমির আল সুন্নাত বলেছেন যে বাবা মার সাথে কেমন ব্যবহার করতে হবে, মানে যে তারা যদি আসে তাদের সামনে হাত বেঁধে
দাঁড়িয়ে যাও,
দাঁড়িয়ে যেতে হবে। এটা কিন্তু আপনি যখন এমন করবেন বাবা মার ভিতরে একটা আসবে না, আমার ছেলে আমাকে সম্মান করে,
সম্মান,
অর্থাৎ তাদেরকে সম্মান দেখাতে হবে। আর যখন আপনি কথা বলবেন তাদের সাথে, আপনার কথাও এমন নম্র হবে যেন কথার মধ্যেই বোঝা যায় আপনি তাদের
সম্মান করছেন। জি জি জি।
কিন্তু দুর্ভাগ্যবশত আজকের যুগে এটা দেখা যাচ্ছে না। আজকের যুগে সন্তানরা বাবা মায়ের উপরে কথা বলে,
বাহিরে নরম ভাষায় কথা বলে,
হ্যাঁ,
নিচু আওয়াজে কথা বলে বাহিরে,
বাহিরে,
কিন্তু ঘরে এসে আওয়াজটাকে বাড়িয়ে দেয়,
আওয়াজটাকে বাড়িয়ে দেয়।
হ্যাঁ,
বাবা মা মানে একটা বলছে সে চারটা বলছে, অথচ উচিত কি ছিল? উচিত তো এটাই ছিল যে আমার বাবা মা বলছে, আমারই তো বাবা মা,
জি,
বলার অধিকার আছে, আপনাকে বড় করছে কে? হ্যাঁ, নিজে না খেয়ে আপনাকে খাওয়াইয়া বড় করছে, এখন যদি আপনাকে একটা কথা বলছে আপনি শুনেন, এখন মাথা ঠান্ডা হবে, আবার আপনাকে আদর করবে, ঠিক আছে না? তো আমাদেরকে কি করতে হবে, আমাদের আচরণের মাধ্যমে বুঝাতে হবে হ্যাঁ আমরা শ্রদ্ধা করছি। যদি কোনো হুকুম দেয়, ওই যে শরিয়তের হুকুম যদি খেলাফ না থাকে বা বিরোধী না থাকে, সেটা অবশ্যই পালন করতে হবে। এমন কি আমাদের শরিয়ত, আমাদের দিনে ইসলাম মানে এমন অধিকার মানে বর্ণনা করেছে যে যদি বাবা মা ইন্তেকাল করে তো বাবা মার যারা বন্ধু বান্ধব ছিল তাদের সাথে
সদাচরণ করতে বলা হয়েছে,
বলা হয়েছে। এবং এখন কারো বাবা মা ইন্তেকাল করেছে, তারা কিভাবে অধিকার তাদের হক আদায় করবে, বলা হয়েছে যে তাদের জন্য দোয়া করতে হবে,
দোয়া করতে,
তাদের কবরে যেতে হবে, তাদের জন্য ইসালে সওয়াব করতে হবে, এবং এমন কোন কাজ করতে হবে সদকায়ে জারিয়া যাতে বাবা মায়ের সওয়াব পেতে থাকে। তাহলে কি হবে, এখন এখনো তাদের হক আদায় হচ্ছে। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা এরকম তো রয়েছে, ঘটনাও রয়েছে যে কেউ যদি তার পিতামাতার ইন্তেকালের পর তার জন্য ইসালে সওয়াব করা, তার জন্য সদকা করা, এবং তার মাধ্যমে যেন কেউ তার পিতামাতাকে গালি না দেয়, এরকম কাজ যখন সে করবে দুনিয়ায় থাকাকালীন তাদের সাথে সে ভালো ব্যবহার হয়তো করে নাই, কোনো কারণবশত হয়তো হয়ে ওঠে নাই, তো বলছেন পরবর্তী সময়ে যদি সে করে তো আল্লাহ তাআলা তাকে তার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নেবেন।
অর্থাৎ এমন কোনো কাজ করলো না তার কাজের কারণে মা বাবাকে মানুষ গালি দেয়, এমন কাজ থেকেও যদি সন্তান বিরত থাকে মাত্র মা বাবাকে ভালোবাসার কারণে, তবে আল্লাহ তাআলা তাকে বাধ্যগত সন্তান,
তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, তারপরও আল্লাহ তাআলা তাদেরকে এই অপরচুনিটি দিয়েছেন। আবার এরকমও এসেছে যে মা বাবা যে বিষয়গুলো ওসিয়ত করেছেন তারকে কিছু ওসিয়ত করে গিয়েছেন যে এরকম এরকম করবে, আমার সম্পত্তিকে তুমি দান করবে, আমার উপর যদি কারো কর্জ থাকে সেটা তুমি প্রদান করবে, এবং যে বিষয়গুলো আছে যে মা, আমার অনেক সময় হয় না আমার মা, আমি অপরজনের মা বাবাকে গালি দিলাম, কোনো একজন ব্যক্তি মাওয়াজাল্লাহ যদি গালি দেয় অবশ্যই রিটার্ন তো একটা আসবে, তো এই রিটার্ন যেটা আসবে সেও আপনার মা বাবাকেই গালি দিবে। তো এই বিষয়গুলো যখন মা বাবার পক্ষ থেকে আপনাকে আমানত দিয়ে যাওয়া হলো যে আমার এই নসিহতগুলো, আমার ঋণগুলো তুমি আমার সম্পত্তিকে পূরণ করবে, এখন সেই সন্তান মা বাবা থাকাকালীন তো খেদমত করেছে, তার বাধ্যগত ছিল, কিন্তু তাদের ইন্তিকালের পর তার এই আচরণের কারণে সম্পদের লোভে সে তার নসিহত সে পূরণ করলো না, রেখে যাওয়া ঋণ দিল না, এবং তার ব্যবহারের মাধ্যমে তার মা বাবাকে এখন গালি খাওয়াচ্ছে, বলেছে তাদের ইন্তিকালের পরেও তাকে অবাধ্য সন্তান হিসেবে লেখা হবে। সুতরাং তারা জীবিত যদি নাও থাকে তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা
উচিত এবং সতর্ক থাকা উচিত যে আমার জন্য, আমার কোনো কাজের জন্য হয় না এরকমের ফজলে রাব্বি ভাই, যে মা বাবার অনেক সুনাম, বাবার সমাজের মধ্যে অনেক সুনাম, মানুষ চিনে, সুনাম ধন্য একজন ব্যক্তি ছিল, সন্তানের কোনো কাজের কারণে মানুষ মা বাবাকে অপছন্দ করে বা বিভিন্ন ভাষায় কটূক্তি করে, খারাপ ভাষায় কথা বলে, মা বাবাকে নিয়ে কথা তুলে, তো সন্তান জেনে শুনে মা বাবাকে এভাবে কথা শোনানো বা সন্তান বড় হওয়ার পরে নিজের কর্মের কারণে মা বাবাকে মানুষ এভাবে গালি দিবে বা খারাপ ভাষায় কথা বলবে, এটা কত বড় লজ্জাজনক একটা বিষয়। অনেক সময় বিপরীত হয়, মা বাবার বা বাবার, বিশেষ করে বাবা সমাজে চলাফেরা করে, মা তো ঘরের ভিতরেই থাকে, বাবার কিছু কার্যক্রম এমন থাকে যার কারণে সমাজের মানুষ তিক্ত হয়ে যায়, ওই তিক্ত জিনিসটা মানুষ ভুলে যায় সন্তানের সুন্দর ব্যবহারের কারণে, বলে না গোবরে পদ্ম ফুল, এমন বলে কি রে ভাই কেমন, এর বাবা কেমন ছিল কিন্তু তার সন্তান দেখো আল্লাহ তাআলা কেমন বানিয়েছে, মানে এরকমের হয়, বাবার অপকর্ম বা বাবার এমন কিছু ছিল যার কারণে সমাজের মানুষ তিক্ত, কিন্তু সন্তানের সুন্দর ব্যবহারের কারণে মানুষ এটা ভুলে গিয়ে প্রশংসা করছে। আবার অনেক সময় এর উল্টা হয়ে যায়, বাবা ভালো মানুষ ছিল, সমাজে সবাই সম্মান করত, কিন্তু সন্তানের অপকর্মের কারণে বাবার ওই সম্মানের জায়গাটা সন্তান নষ্ট করে দেয়, তখন একটা সময় সমাজের মানুষ বলাবলি করে যে কি একটা রেখে গেছে, ভালো শিক্ষা দিয়ে যেতে পারে নাই বা নিজে তো ভালো ছিল কিন্তু সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারে নাই। এই যে আপনার জন্য যদি এমনটা হয়, সন্তানের জন্য বাবাকে মানুষ আঙ্গুল তুলছে, তো যেটা মোতালিব ভাই বললেন অবাধ্য সন্তান এখানে পরিচয়, যে তার যদিও বা সে বাধ্য ছিল মা বাবা জীবিত থাকা অবস্থায়, ইন্তেকালের পরে যদি এমনটা করে তো তার অবস্থাটা কেমন, ইসলাম কত সুন্দর আমাদের জন্য, কত সুন্দর আমাদের জন্য, এমন কোনো কাজ করবই বা কেন যে কাজের কারণে আমার পূর্বপুরুষ বা আমার বাবা কথা শুনবে মানুষের, আমি চলে যাওয়ার পর আমার সন্তানও শুনবে, তাই না? যে বাবার কিছু কর্মের কারণে সমাজের মানুষ সন্তানের দিকে আঙুল তুলে, আজ আমি সেই কর্মগুলো করছি, আমি চলে যাব, আমার সন্তানের দিকে মানুষ আঙুল তুলবে যে দেখো ওই যে লোকটা ছিল এই কাজগুলো করতো খারাপ কাজগুলো, তার সন্তান এটা, তো আল্লাহ বিবেক বুদ্ধি তো সবাইকে দিছে, সবাইকে বিবেক বুদ্ধি দিছে। কোনো ব্যক্তি দুই টাকা ঘুষ সুদের লেনদেন করে, ওই দুই টাকা সুদ ঘুষের লেনদেনের কথাটা যদি বাজারে তার সন্তানের সামনে কেউ বলে, সন্তান কতটা অপমানিত বোধ করে, অপমানিত বোধ করে না? আমার বাবা সুদ ঘুষের লেনদেন করতো, আজ আমাকে বাজারে এই কথা মানুষ থেকে শুনতে হয়েছে, কত অপমান বোধ মনে করে নিজেকে। তো ঠিক যখন আমার ব্যাপারটা নিয়ে মা বাবাকে বলে, আমার ব্যাপারটা নিয়ে মা বাবাকে বলে, আল্লাহ তালার পানা ফজলে রাবি ভাই, এমনও ঘটনা অনেক ঘটেছে, দর্শক শ্রোতা আমাদের চাইতে বেশি অভিজ্ঞতা অর্জন করেছে, সন্তান অপকর্ম করছে, বাবাকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে সবার সামনে, মানুষ সব মানুষের সামনে সন্তানের অপকর্মের কথা বাবাকে বিচার দিচ্ছে, তোমার ছেলে এটা 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 করছে, বিচার করো তোমরা, তুমি এখন আমাদের সামনে বিচার করো কি করবা। ওই মুহূর্তে বাবার মনটা কোথায় চলে যায়, কতটা ভেঙে যায়, সন্তানের অপকর্মের বিচার বাবা সমাজের সামনে করতে হচ্ছে, তখন বাবার মনটা হয়তো, বাবা মাঝে মধ্যে এমনও বলে, আল্লাহ তুমি এমন সন্তান কি দিলে আমাকে, আজকে সন্তানের জন্য অপমানিত আমার বাজারে সমাজে মানুষের সামনে, সন্তানের জন্য এই কথা আমাকে শুনতে হচ্ছে। এরকমের এরকমের অনেক ঘটনা, অনেক ঘটনা এমন আছে যে সন্তানকে কেন্দ্র করে বাবাকে বিচারে বসতে হয়, বাবাকে সে সন্তানের অপকর্মের দায় ভার নিতে হয় এবং অপমানিত হতে হয়, জানি না আরও কত কিছুই হয় এর জন্য। এই যে ঘটনাগুলো ঘটে যায় বা হয়ে যায় সন্তান দ্বারা, তেমনটা থেকে বাঁচা উচিত। যদিও বা মা বাবার খিদমত কতটুকু করতে পেরেছেন বা পারছি, এর চেয়ে যদি কষ্টটা বেশি দিয়ে দেই, তো এটার হিসাবও তো কাল কিয়ামতের ময়দানে হবে বা দিতে হবে। আল্লাহ তাআলা হেফাজত দান করুক আমাদেরকে। নূর হোসেন ভাই, শেষ দিয়ে কথা যদি বলতেন আজকের বিষয়ে,
যে আমরা নেক আমল রিসালার মধ্যে,
জি,
একটা প্রশ্ন এটাও রয়েছে যে মা বাবার আজকে কি আপনি আদব করেছেন, যেমন মা বাবার হাতে পায়ে চুমু দেয়া। তো মা বাবার হাতে পায়ে চুমু দেওয়ার ব্যাপারে এসেছে, যেমন যেসব সৌভাগ্যবানদের পিতামাতা জীবিত রয়েছে, অর্থাৎ আমাদের যাদের এখনো মা বাবা বেঁচে
আছেন,
তো আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে একবার হলো কি করা, হাতে পায়ে অবশ্যই চুমু করা। পিতামাতার উঁচু মর্যাদা রয়েছে, যেখানে একটি হাদিসে পাক আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে মায়ের পায়ের নিচে জান্নাত, যে হাদিসে মুবারাকা বলেছিলেন মাশাআল্লাহ। তো এর অর্থাৎ হচ্ছে কি, তাদের সাথে সদাচরণের মাধ্যমে জান্নাতের প্রবেশের মাধ্যম।
জি,
তো আলহামদুলিল্লাহ বাহারে শরীয়তের ১৬তম খণ্ডের মধ্যেও রয়েছে, যে ৮৮ পৃষ্ঠার মধ্যে রয়েছে যে মায়ের পায়ে চুমো করা যায়, অর্থাৎ চুম্বন করা যায়। আর হাদিসে পাকে রয়েছে যে ব্যক্তি আপন মায়ের পায়ে চুমু দিল সে জান্নাতের চৌখাটে চুমু দিল।
আসলে মা বাবা কত বড় রহমত যে তাদের দিকে যদি দয়ার নজরে কেউ
থাকে,
মকবুল হজ তো সাহাবায়ে কেরাম তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ এটা তো খুবই ইজি, এবং কেউ যদি দিনে একাধিকবার তাকায়, কয়েকবার তাকায়, তো বললেন সেও কি এই সব পাবে, মানে প্রত্যেক তাকানোর ফলে কি এই সব পেতে থাকবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাম আল্লাহু আকবার ও আতিয়াব, যে অবশ্যই সে যদি দিনে কয়েকবার বা হাজারবারও তাকায়, আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং তিনি অত্যন্ত পবিত্র, তিনি সব কিছু পারেন। সুতরাং সে ব্যক্তি যদি এক হাজারবারও তাকায়, তাহলে সে ১০০০ মকবুল হজের সব
সুবহানাল্লাহ।
হাদিসের যে ভাষ্যমতে যেটা আমাদের
হাজার বার তাকালে হাজার হজের সওয়াব পেতে থাকবে, আপনি
হজের মাসে আমরা আলোচনা করছি, এখন লক্ষ লক্ষ লাখ লাখ টাকা খরচ করে মানুষ হজ করতে গিয়েছে,
হজে যেতে হচ্ছে।
এবং একটা নিদর্শন তো এও বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এরকম ইশারা রয়েছে যে মানুষ তো প্রায় ২ মিলিয়নের কথা বলা হচ্ছে, এবং সেখানে জামারাতের মধ্যে মানুষ পাথরও নিক্ষেপ করবে, তো বলা হয় যে এত মানুষ এত পাথর নিক্ষেপ করে, ২০ লাখ মানুষ যদি ৪৯টা করে পাথর নিক্ষেপ করে, কারণ সর্বমোট ৪৯টা কঙ্কর নিক্ষেপ করতে হয়, তাহলে সেটা পাহাড়ের মতন হয়ে যাওয়ার কথা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম এভাবেই ইরশাদ করে গিয়েছিলেন যে আমার উম্মতের মধ্যে যাদের হজ কবুল হবে তাদের কঙ্করগুলোকে উঠিয়ে নেওয়া হবে। তো এমন এমন মানুষ হজ করতে যাচ্ছে হজের মাস, তো এত লাখ টাকা খরচ করে, তো জানি না আমাদের ভাগ্যে হজ আছে কিনা বা আমরা কখনো যেতে পারবো কিনা, সেই তৌফিক আমাদের হবে কিনা, কিন্তু এখানে তো আমাদের জন্য
মানে সহজে তো বুঝে আসে নাই যে আপনি দেশে থেকে হজের সওয়াব অর্জন করতে যাচ্ছেন, বললো এখন গিয়ে আমি আমার মায়ের দিদার করব, আমি আমার মায়ের জিয়ারত করব। পৃথিবীতে যে সকল আল্লাহওয়ালা ব্যক্তিদের নাম ইতিহাসে আমরা শুনি, যে সকল আল্লাহওয়ালা ব্যক্তিদের নাম ইতিহাসে শুনি আমরা, প্রত্যেকেই মা বাবা থেকে ফয়েজ বরকত প্রাপ্ত। এর মধ্যে যদি দেখি সাইদে আলা হযরত রহমতুল্লাহি তাআলার নাম, তিনি মাকে কেমন মান্য করতেন, কেমন সম্মান করতেন, তার একটা ধর্মীয় কিতাব কিনতে হবে, আলা হযরতের একটি ধর্মীয় কিতাব কিনতে হবে, যে কিতাবটা তিনি অধ্যয়ন করবেন, ওই কিতাবটা কিনবেন, তাও মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কিতাব কিনতে গেছেন, বিনা অনুমতিতে, মায়ের অনুমতি না নেওয়া পর্যন্ত সে কিতাব কিনতে যাননি। গাউসে পাকের ইতিহাস দেখেন, তিনি যাবেন সফরে যাবেন, ইলমে দিন অর্জন করতে যাবেন, মায়ের থেকে অনুমতি নিয়ে, মা যা নসিহত করছেন তা নিয়ে তারপরে ঘর থেকে বের হয়েছেন। আমিরুল সুন্নাতকে দেখেন বর্তমান জমানায়, তিনি মায়ের প্রতি কত ভক্তি তার না, এবং মা বাবার প্রতি এখন পর্যন্ত ভালোবাসা তার, যখনই তার বাবার উরুস মোবারক আসে, ইসালে সওয়াবের এক সংখ্যা আমরা দেখি মাদানী চ্যানেলে, তাই না? তো আল্লাহওয়ালা ব্যক্তি বা আল্লাহ তাআলার প্রিয় বান্দা যাদের ইতিহাস আমরা দেখি, যাদের নাম আজও পর্যন্ত মানুষ নেয়, ওই সকল ব্যক্তিদের এই সুনাম, ওই সকল ব্যক্তিরা যা কিছু অর্জন করেছেন, বোঝা যায় মা বাবার খেদমত এবং মা বাবার সম্মান এবং মা বাবার দোয়া তাদের সাথে আছে। তো আমাদেরও উচিত যেন আমরা এমন কিছু অর্জন করি, মা বাবার খেদমত করি, মা বাবার সম্মান করি, এবং মা বাবার দোয়ার মাধ্যমে ভালো কিছু আমরা অর্জন করি। আল্লাহ তাবারক তাআলা আমাদের আজকের যে আলোচনা শুনলাম আমরা, মা বাবার প্রতি সম্মান যতটুকু শুনেছি, আল্লাহ তাবারক তাআলা আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
বড় আশা যে মনে আমিন।